সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের হ্যালো ওয়াশিংটনে। আপনারা শুনলেন আজকের বিষয় বাংলাদেশের রাজনীতি, বিএনপির এমপিদের শপথ গ্রহণ, বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ। মূলত এই প্রসঙ্গ নিয়েই আলোচনা করব। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি ইলিনয় স্টেট ইউনিভার্সিটির সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজকে এবং বাংলাদেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান দুজনকে। ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর জিল্লুর রহমান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আচ্ছা, আজকের এই আলোচনার প্রসঙ্গ কেন আর রাজনীতি, এটা আমরা সবাই জানি। আমরা জানি ইতিমধ্যেই বিএনপির যে নির্বাচিত কয়েকজন এমপি ছিলেন তার ভিতরে চারজন শপথ গ্রহণ করেছেন সম্প্রতি 29 এপ্রিল, এবং একজন আগেই করেছিলেন, এবং তার প্রেক্ষিতে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকে অনেক মন্তব্য করছেন, কোন পরিবর্তন পরিবর্ধন বা ভবিষ্যতে রাজনৈতিক পরিবেশের কোন বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় কিনা, এ নিয়েই মানুষের মধ্যে আলোচনা। আমি যে চারজন এমপি শপথ নিয়েছে তাদের খুব সংক্ষিপ্ত সময় নিয়ে বলছি। যে চাপাই নবাবগঞ্জ 2 আসনের মোহাম্মদ আমিনুল ইসলাম, চাপাই নবাবগঞ্জ 3 আসনের মোহাম্মদ হারুনা রশিদ, বগুড়া 4 আসনের মোশারফ হোসেন, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উকিল আব্দুল সত্তার ভুইয়া, এবং এর আগে ঠাকুরগাঁও 3 থেকে নির্বাচিত বিএনপির জাহিদুর রহমান শপথ নিয়েছিলেন। আর এছাড়া আমরা জানি যে ঐক্যফ্রন্ট, জাতীয় ঐক্যফ্রন্ট যেটি হয়েছিল, তাদের 2 জন এমপি, গণফোরামের 2 নেতা সুলতান মোহাম্মদ মনসুর এবং মোকাব্বির হোসেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে এমপি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। তো এই প্রেক্ষিতে আজকের আলোচনা। বিএনপির সেক্রেটারি জেনারেল মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেষ মুহূর্তে শপথ নেননি, এবং তিনি শেষ মুহূর্তে প্রেস কনফারেন্স করে বলেছেন যে দলীয় সিদ্ধান্তে 4 জন শপথ নিয়েছেন, তিনি কৌশলগত কারণে নেননি। এখন আমি যে কথাগুলো বললাম, এর প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম বা বিএনপির কৌশল কি ছিল এবং বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যৎ কি পরিবর্তন আমরা আশা করছি বা আদৌ কোনো পরিবর্তন হচ্ছে কিনা, এই আলোচনায় আমি প্রথমেই আসছি ডক্টর আলী রিয়াজ আপনার কাছে। আপনি কি মনে করেন
এই ঘটনায় বড় রকমের নাটকীয় কোন পরিবর্তন রাজনীতিতে হবে বলে আমার মনে হয় না। শুধু সামান্য যে পরিবর্তন হতেও পারে সেটা হচ্ছে যে, যেহেতু এখন বিএনপির নির্বাচিত সদস্যরা সংসদে আছে, সরকার খানিকটা নমনীয়তা বিএনপির দিকে দেখাতেও পারে, কিন্তু তাতে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কোন পরিবর্তন ঘটে না। এমনকি এই যে বিএনপির 4 জন যোগ 1 জন, 5 জন, কিংবা ধরুন আমরা যদি বলি সব মিলে 7 জন বিরোধী দলের যদি সদস্য এখন শপথ গ্রহণ করার কারণে, যে মৌলিকভাবে এই সংসদের চরিত্রের পরিবর্তন ঘটল আমার কাছে তাও মনে হয় না। এখানে যে প্রশ্নটা থেকে যায় সেটা হচ্ছে যে, ধরুন এই যে সদস্যরা অংশগ্রহণ করছেন বা শপথ নিলেন, তাতে কি নির্বাচন কিভাবে হয়েছিল তা বদলে গেল? মানুষ কি ভোট দিতে যারা পারেননি তারা কি এই 7 জন সদস্য এখন এমপি হলেন তাতে কি তারা ভোট দিতে পারছেন? পারছেন না। আর যেটা আমার কাছে মনে হয়েছে সেটা হচ্ছে যে, বিএনপি নির্বাচনের পর থেকে যে কথাগুলি বলছিল যে তারা সংসদে যাবেন না, এটা কিন্তু কোনো অঙ্গীকার ছিল না। আমি বলবো এক অর্থে আপনি হুমকিও বলতে পারেন, কিংবা বলতে পারেন যে আসলে একটা দর কষাকষির চেষ্টা করেছিল বিএনপি। কতটা তারা সফল হয়েছে আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করব। মনে হচ্ছে না যে তারা আসলে কোন রকম সাফল্য অর্জন করেছেন, এবং যদি সাফল্য অর্জন করতেন তার প্রমাণ হতো যে মহাসচিব নিজেই সংসদে উপস্থিত হতেন, বিএনপির মহাসচিব, সেটা হয়নি। আর শেষ কথা যেটা, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে ক্ষোভ আছে, যে বিক্ষোভগুলো আছে, সেগুলো তো কেবলমাত্র বিএনপি কেন্দ্রিক নয়। বিএনপি একটি দল, বড় দল, কিন্তু এর বাইরে তো বিরোধী দল আছে, সাধারণ মানুষ আছে, শাসন ব্যবস্থার যে সমস্ত সংকট তৈরি হয়েছে সেগুলি কি কোন রকম পরিবর্তন ঘটবে, তার কি কোন লক্ষণ দেখা যাচ্ছে, তার কি কোন মানে অনুমান করতে পারি আমরা? না, আমি মনে হয় তার কোন রকম অনুমান করতে পারি না। এই অর্থে যে আমার মনে হয় না যে তাতে কোন রকম পরিবর্তন ঘটবে, শাসন ব্যবস্থার যে সংকটটা থেকে যাচ্ছে, এবং ওই অর্থে 7 জন সদস্য, বিরোধী দলীয় সদস্য অংশগ্রহণ করায় যে নৈতিক বৈধতা অর্জনের প্রশ্নটা আছে, সেই নৈতিক বৈধতা অর্জনের প্রশ্নটা আসলে মীমাংসিত হল না। আমার কাছে মনে হয় যে নৈতিক বৈধতার সংকট সংসদের থাকলই।
আচ্ছা, আপনার সঙ্গে আরেকটু বিস্তারিত আলোচনা করব। ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনি কি মনে করেন একই প্রশ্নে, বিএনপির কৌশল এবং ভবিষ্যৎ পরিবর্তন রাজনীতিতে বাংলাদেশ কিছু হবে?
আমি ডক্টর আলী রিয়াজের সাথে একমত যে এটা কোন নাটকীয় পরিবর্তনের কোন ইঙ্গিত বহন করছে না। আমরা এখন বিষয়টা হচ্ছে কোন মানদণ্ড থেকে এই যে পরিবর্তনগুলো হলো সেগুলো বিশ্লেষণ করার চেষ্টা করব। আমি যদি নৈতিকতা ভিত্তিক জন আকাঙ্ক্ষা প্রতিনিধিত্বমূলক সুস্থ রাজনীতির বিকাশ ঘটলো কিনা এটা একটা মানদণ্ড হতে পারে, এবং সেখানে উত্তর যেটা দেওয়ার সেটা অনেকে আলিরিয়াস দিয়েই দিয়েছেন যে আসলে সেদিকে কোনো তেমন কোনো অগ্রসর নয়। কিন্তু আরেকটা দৃষ্টিকোণ থেকে যদি দেখি বেসিক্যালি হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতিতে ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের জায়গাটা আরো জোরদার হলো কিনা, সেখানে হয়তো আমরা বলতে পারি যে হয়তো তাদের যে রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে কিছুটা তাদের যে প্রধান প্রতিদ্বন্দ্বী তাকে একটা জায়গায় সংসদে ঢুকিয়ে আবার বাইরে রেখে তাদের নিয়ন্ত্রণের জায়গাটা হয়তো আরেকটু জোরদার হলো। তো এই জায়গায় সার্বিকভাবে এই কোন ব্যাপক নাটকীয় পরিবর্তনের জায়গা এখানে নেই। ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির দেনা পাওনা সুযোগ সুবিধা বন্টন এটা একটা ইয়ে হতে পারে। একটা হয়তো হতে পারে যে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়ার যে কারাবাস সেটা সেটা থেকে মুক্তি পেতে পারেন কিনা, এটা একটা এক ধরনের ইয়ে হতে পারে, পদক্ষেপ সরকারের তরফ থেকে হবে কিনা সেটা সেটাও নিশ্চিত নয়। তো সার্বিকভাবে আমি যেটা বলবো যে বাংলাদেশে এখন একটা অদ্ভুত রাজনৈতিক সংকট আসলে বিরাজ করছে, সেটা হচ্ছে যে এক ধরনের দ্বিদলীয় রাজনীতির একটা জনভিত্তি কিন্তু আছে। এই অর্থে যে বিশাল জনগোষ্ঠী দুই মানে আওয়ামী লীগের যেমন আছে বিএনপিরও সমর্থক সেই হিসাবে, মানে সেই ধরনের রাজনীতির তো দ্বিদলীয় রাজনীতির একটা জনভিত্তি আছে, কিন্তু রাজনৈতিক কাঠামো এবং নিয়ন্ত্রণের জায়গাটা এক ধরনের ওয়ান পার্টি ডমিনেন্ট সিস্টেমের মধ্যে আমরা চলে গেছি। এবং এখানে বেসিক্যালি আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে বিএনপি যে আপনি বিএনপির কৌশলের কথা বললেন সেখানে অ্যাকচুয়ালি সবচেয়ে বড় প্রশ্ন যে আসলে এখানে কৌশলের কোনো বিষয় আছে কিনা এটল, এবং সেখানে বিএনপির নেতৃত্বের এই কৌশলের খেলা এবং তৃণমূলের চাহিদা আকাঙ্ক্ষার সাথে ফারাকটা হয়তো আরো বেড়ে গেল কিনা এটা একটা যেমন বিষয়, এবং কৌশলের জায়গায় মূলত তারা কি ইয়েতে পড়ে গেল কিনা যে অনেকটা কৌশলের জায়গায় ঠিক নয়, তারা সরকারের কৌশলের একটা অংশের মধ্যে তাদের কর্মকাণ্ডকে গুছাতে হচ্ছে সেই জায়গায় ঢুকে পড়লো কিনা সেটা একটা বিবেচনা।
একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি বললেন যে সরকারের কৌশলেরই অংশ কিনা, এটা কিন্তু অনেকেই বলছেন যে কারণ এই বিএনপির চার এমপি প্লাস এক পাঁচ এমপি শপথ গ্রহণের কারণে অনেকেই বলছেন রাজনীতি বিশেষজ্ঞ আমি কয়েকদিন ধরে বিভিন্ন টকশোতে শুনেছি অনেকে এই মন্তব্য করছেন যে বিএনপির এমপিরা শপথ নেয় বিএনপির চেয়ে আওয়ামী লীগেরই বরং লাভ বেশি হলো কিনা এটা অনেকে প্রশ্ন করছেন যে এটা আওয়ামী লীগের বা সরকারেরই কৌশল কিনা কারণ এতদিন বিএনপি
একটা এটা একটা মানে এটা দেখার বিষয়। আমি বলছি যে বিএনপি এরা গেল এখন বিএনপির আসলে কৌশল কি আছে সেটা এখন দৃশ্যমান করার বিষয়, ওরা যে গেল সরকারের পরিকল্পনার অংশ হিসেবে নাকি তারা তাদের সীমিত জায়গা থেকে কিছুটা কথাবার্তা তোলার জোর এক ধরনের চেঁচামেচি করার একটা জায়গা তৈরি করতে পারে কিনা এটা দেখার বিষয় আছে। বাট আমার যেটা বলতে পারছি যে প্রতিযোগিতামূলক রাজনীতির জায়গাটা দুর্বল হয়ে গেছে এবং নিয়ন্ত্রিত গণতন্ত্রের ধারণাটা আরো জোরদার হয়েছে, এবং এখানে কিন্তু ওই জায়গায় আবার আমাদের খেয়াল রাখতে হবে যে জনভিত্তিতে কিন্তু দ্বিদলীয় রাজনীতির একটা বাস্তবতা সম্পূর্ণ অটুট আছে, এবং সেই জন্যই নতুন এই যে তৃণমূলের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার একটা জায়গায় আমরা যাচ্ছি যেখানে প্রতিনিধিত্ব করার বিশাল একটা অংশের প্রতিনিধিত্বমূলক রাজনীতির নেতৃত্বের জায়গায় একটা সংকট আমরা দেখতে পাচ্ছি।
আচ্ছা, এই পয়েন্টে একটু আমি ডক্টর আলী রিয়াজের বিশ্লেষণ শুনবো। যে পয়েন্টটি উনি উল্লেখ করলেন যে এটা সরকারের কৌশলের অংশ কিনা কারণ এতদিন বিএনপি শপথ না নেওয়ার কথা বলে এসছে যার কারণে সংসদ নিষ্প্রাণ ছিল, এখন হয়তো কিছুটা প্রাণবন্ত সংসদ হবে বিএনপির অংশগ্রহণের কারণে। আচ্ছা, দ্বিতীয় আরেকটি পয়েন্ট হলো বিএনপি এতদিন এই নির্বাচনকেই বিতর্কিত বলে এসছে, যে এই নির্বাচন মানি না, 29 তারিখে নির্বাচন হয়েছিল, এইসব কথা বলার কারণে আন্তর্জাতিক অঙ্গনে এই নির্বাচন নিয়ে কিছুটা হলেও শঙ্কা বা দ্বিধা ছিল। এখন বিএনপি আসার কারণে হয়তো এই শঙ্কাটাও কেটে গেল, আন্তর্জাতিক মহলের কাছে কিছুটা পরিচ্ছন্ন হয়ে গেল যে না, নির্বাচনটা ঠিকই ছিল যেহেতু বিএনপি মেনে নিয়েছে। আরেকটি বিষয় হলো যে উপজেলা নির্বাচন কিংবা সিটি কর্পোরেশন নির্বাচন বিএনপি বয়কট করেছিল, সেটিও মানে লেজিটিমেট ছিল না, এখন এটা একটা আইনগত ভিত্তি দিয়ে দিল। এইসব পয়েন্টে আপনি কি মনে করেন ডক্টর আলী রিয়াজ?
লিগ্যাল লেজিটিমেসির মধ্যে চলে যাচ্ছেন বারবার, এবং লিগ্যাল লেজিটিমেসি কনস্টিটিউশনাল লেজিটিমেসি আপনি যে কোনো সময় আইনের মধ্যে যা লেখা আছে তার মধ্যেই পাবেন। যদি একটা লোক ভোট দেয় তাহলেই একজন নির্বাচিত হয়, কিন্তু রাজনীতি তো কেবলমাত্র লিগ্যাল এবং কনস্টিটিউশনাল লেজিটিমেসি না, মোরাল লেজিটিমেসি। আপনি যেটা বলছেন, যে প্রশ্নটা আমি প্রথমে বলেছি, তাতে কিন্তু নির্বাচনের মোরাল লেজিটিমেসি তৈরি হয় নাই, এই সংসদের কোনো মোরাল লেজিটিমেসি তৈরি হয় নাই। মানে 5 জন লোক গেলেও কি 50 জন গেলেও হতো না, কেননা নির্বাচনটা যেভাবে হয়েছে, এবং আপনি শুধুমাত্র লেজিটিমেসিটা বাইরে দেখছেন কেন, বিদেশিরা তা গ্রহণ করলো কি করলো না, তার চেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ সেটা কিভাবে দেখছেন, তাই না? বাংলাদেশের সাধারণ মানুষকে কি কনভিন্স করা গেছে যে 5টা লোক গিয়ে উপস্থিত হয়েছে সংসদে, তার মানে হচ্ছে 29 তারিখ রাতে নির্বাচন না হয়ে 30 তারিখ নির্বাচন হয়েছে, এটা কি এখন আপনি বলতে পারবেন? না, সেটা বলতে পারবেন না। ফলে প্রশ্নটা হচ্ছে যে এই যে কৌশলের কথাটা বলা হচ্ছে, যে সরকারের কৌশলে বিএনপি পড়েছে না বিএনপির কৌশলের মধ্যে দিয়ে বিএনপি কিছু অর্জন করতে চেষ্টা করছে, কৌশলটা আমরা জানি না, এটা একটা শব্দ হিসেবে বলেছে বিএনপি। এখন কৌশলটা কি তারা যদি স্পষ্ট করতে পারে, মানে স্পষ্ট তাকে করতে হবে, যেটা যেটা জিলুর ভাই বলেছেন যে তৃণমূলের কর্মীদের সঙ্গে নেতৃত্বে যে পার্থক্যটা তৈরি হবে, ভুল বোঝাবুঝি তৈরি হবে, অথবা সম্পূর্ণভাবে এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হতে পারে, এইটা কৌশলটা কি আসলে, এই কৌশলটা আমরা জানি না, অন্ততপক্ষে আমি জানি না, কারণ এই কৌশলে যাচ্ছে বাইরে তো বিএনপি কিছু ব্যাখ্যা টাকা আমাদের কাছে করেন নেই। আর সবচেয়ে বড় যেটা প্রশ্ন থাকছে সেটা কি, সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যে শাসন ব্যবস্থাটা তৈরি হয়েছে, যেটা জিলুর ভাই বলছেন যে আসলে এক কেন্দ্রিক এক দল কেন্দ্রিক একটা শাসন ব্যবস্থা, এখন সামগ্রিকভাবে শাসন ব্যবস্থা যেটাকে আমি হাইব্রিড রেজিম বলি আর কি, মানে আমি অন্যদের কাছ থেকে ধার করেই বলি যে এইরকম একটা পদ্ধতিতে বিরোধী দলগুলোর ভূমিকা কি হওয়া উচিত এবং কিভাবে সেটা মোকাবেলা করা উচিত, সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে বিএনপি তৈরি করতে পারেনি। শুধু বিএনপি বলবো না, বিরোধী দলই তৈরি করতে পারেনি, বিএনপি বড় দল হিসেবে, এবং এখন যেহেতু তাদের সংসদে গেছে যে প্রেক্ষাপটে আমরা আলাপ করছি, সেই প্রশ্নগুলি তোলা দরকার যে আপনি এইরকম একটা ব্যবস্থা, যেটা জেলুর ভাই বলছেন অন্যরা ব্যবহার করছেন নিয়ন্ত্রিত গণতন্ত্র, নিয়ন্ত্রিত গণতন্ত্র শব্দটাই আমার কাছে মানে এক ধরনের অক্সিমরন মনে হয় আর কি, ডেমোক্রেসি ক্যানট বি কন্ট্রোল। তো প্রশ্ন হচ্ছে যে এইরকম পরিস্থিতি যখন তৈরি হয়, আমরা তার কারণ ইত্যাদি বিভিন্ন নিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি, কিন্তু যখনই এই পরিস্থিতিটা তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আপনি কিভাবে সেটা মোকাবেলা করবেন, বিরোধী দলের ভূমিকা কি হবে, এবং সারা পৃথিবী জুড়েই তো গণতন্ত্রের সংকটের মধ্যে এগুলি আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ব্যবস্থা বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে, তো সেখান থেকে আমরা কি শিখতে পারবো, কি দেখতে পারবো বাংলাদেশে, তার তার কি ইম্প্যাক্ট পড়ছে, সেগুলি হচ্ছে প্রশ্ন। এখন কেবলমাত্র বিএনপির 5 জন যাওয়ার কারণে সংসদ বৈধ হয়ে গেল বলে যারা বলছেন, আর তাতে করে বিএনপি মেনেই নিল নির্বাচন, বিএনপি মেনে নিলেই কি আসলে সাধারণ মানুষ মেনে নিচ্ছে, এটি কি তাহলে আপনি আমাদেরকে বলতে হবে, জন আকাঙ্ক্ষার যে বিষয়টা আছে সেটার কি প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি এই শাসন ব্যবস্থার মধ্যে, এই সংসদের মধ্যে দেখতে পাচ্ছি না। এগুলি এগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কেননা শুধুমাত্র 5 জনের যাওয়া না যাওয়া নিয়ে তারা দর কষাকষি করে কি আদায় করেছেন, জিলুর ভাই খালেদা জিয়ার মুক্তি বা বেইল বা জামিনের প্রশ্নটা তুলেছেন, এই দর কষাকষিতে তারা লাভ করেছেন কিনা, এবং ওই দর কষাকষিতে লাভ হলে বিএনপির কতটা লাভ হতো, সাধারণ মানুষের কতটা লাভ হতো, সেই প্রশ্নগুলো আমাদের আলোচনা করা দরকার।
হ্যাঁ, আচ্ছা, এখন সাধারণ মানুষের মতামত কি একটু জানতে চাই, আমাদের একজন শ্রোতা ইতিমধ্যে যোগ দিয়েছেন, দেখি তিনি কি প্রশ্ন করেন। হ্যালো,
জি, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
অধ্যাপক আলী রিয়াজ স্যার ও হোসেন জিল্লুর রহমান স্যারকে সালাম জানাচ্ছি, আমি চুয়াডাঙ্গা থেকে বলছি, মোহাম্মদ আব্দুল্লাহ।
জি,
জি, আমার বক্তব্যটা হচ্ছে এরকম যে যখন বিএনপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছিল না, তখন সরকারি দলের পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানানো হচ্ছিল যে তারা যেন শপথ নেয় এবং সংসদে এসে তাদের বিএনপির সমস্যার কথা, দেশের সমস্যার কথা সংসদে উত্থাপন করে। যখন সংসদ সদস্য বিএনপির নির্বাচিত সদস্যরা শপথ নিল, এখন তারা উল্টো বলতে শুরু করেছে যে এটা হলো বিএনপির ঐক্যে ফাটল ধরেছে এবং তার প্রমাণ হলো সংসদ সদস্যরা শপথ নিয়েছেন আর কি। তো আমার মনে হয় যে এই শপথের পিছনে সরকারের ইঙ্গিত বা চাপ ছিল, এটা সাধারণ মানুষের ধারণা। আমি দুজন বিজ্ঞ আলোচকের কাছ থেকে এ বিষয়ে তাদের মত জানতে পারছি।
জি, ডক্টর আলী রিয়াজ যদি প্রথমে বলেন আব্দুল্লাহ সাহেবের প্রশ্নে।
চাপের প্রশ্নটা তো তারাই বলেছেন, তারাই বলেছেন মানে হচ্ছে যারা আসলে শপথ নিয়েছেন, চাপ আছে এবং এই ধরনের চাপের অন্যান্য উদাহরণও আছে যে অন্যত্র এই ধরনের চাপ আছে। ফলে চাপের প্রশ্নটা থেকেই যাচ্ছে, যদি তারা স্বেচ্ছায় ইসেও নিয়ে থাকেন, চাপ ছাড়া সেটা একেবারেই ঘটেছে এমন তো সাধারণ লোকজনের মনে করার কোনো কারণ দেখি না, তার কোনো লক্ষণও নেই। আর বিএনপি ভেঙে যাওয়ার প্রশ্ন তো অনেকবার শোনা গেছে, এখন বিএনপি ভাঙবে কিনা, বিএনপি ভাঙলে কি সেটা কি ইতিবাচক, সেটা সরকারি দলের জন্য ইতিবাচক, তাই না? যে তারা তাদের যে ক্ষমতার মানে আরো বেশি সংহত হবে, যেটা খানিকটা অবশ্যই বেড়েছে, ধরুন তিন দিন আগে চার দিন আগে যে পরিস্থিতি ছিল তার তুলনায় এখন বেড়েছে। তার কারণ হচ্ছে যে তারা এক ধরনের মানে যুক্তি দেখাতে পারছেন, যেটাই আপনি উল্লেখ করেছেন সেলিম, সেটা হচ্ছে যে এখন তো চার পাঁচজন আছে, এরা বিরোধী দলের কথা বলবে। ফলে চাপের শুধু চাপ আছে, প্রলোভন থাকাও খুব বিচিত্র কিছু না। তদুপরি হচ্ছে দলের অভ্যন্তরীণ পরিস্থিতি, সর্বোপরি বিএনপি যেটাকে বলছে কৌশল, সেই কৌশলটা কি, সেই কৌশলটা কি, সেটা বিএনপি শুধু সাধারণ জনগণের জন্য নয়, প্রথম এবং অনিবার্যভাবে তাদের অবশ্যম্ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের কর্মীদেরকে বলতে হবে, এবং নাগরিক হিসেবে বাংলাদেশের সকলেরও জানার অধিকার আছে যে আসলে তারা কৌশল বলতে, সব কৌশল তার সব বিস্তারিত ভাবে বলবেন না, তাহলে তার কৌশল থাকলো না, কিন্তু কতটুকু কৌশল আর কতটুকু চাপ, কতটুকু প্রলোভন, কতটুকু ভবিষ্যৎ বিবেচনা, সমস্ত কিছুর একটা ব্যাখ্যা আসলে আসা দরকার বিএনপির কাছ থেকে।
আচ্ছা, এই কৌশল সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম খুব সংক্ষেপে বলেছেন যে সংসদের ভিতরে এবং বাইরে দুই জায়গা থেকে আন্দোলন করার জন্য এই সিদ্ধান্ত। ডক্টর হোসেন জিল্লুর রহমান কি মনে করেন?
আমি আগে যিনি প্রশ্ন করছেন চুয়াডাঙ্গা থেকে, ওনার প্রশ্নের সূত্র ধরে একটু বলতে চাচ্ছি যে আসলে তিনটা বিষয় এখানে খুব পরিষ্কার বোঝা দরকার। একটা হচ্ছে যে যাই কিছু ঘটুক না কেন, সংসদের বৈধতা এবং নির্বাচনের বৈধতার সূত্র ধরে সংসদের বৈধতা সেটা নিয়ে যে সংকট আছে সেটা কিন্তু একেবারেই পুরোপুরি রয়ে গেছে, সেই সংকট থাকবে এবং রয়ে গেছে, কারণ ওই যে নির্বাচন যে প্রক্রিয়া হয়েছে। কিন্তু এখন ওই সংকট, বৈধতার সংকট নিয়ে সরকার ওইটা নিয়ে যত না বেশি চিন্তিত, আমার মনে হচ্ছে রাজনৈতিক নিয়ন্ত্রণের জায়গা থেকে বেশি কাজ করছেন। সেই জায়গায় এই বিএনপির আমি যেটা বুঝতে পারছি যে কৌশল ইত্যাদি শব্দ তারা ব্যবহার করলেও তারা তাদের রাজনৈতিক তাদের কৌশল পরিচালনার একটা সুস্পষ্ট সংকট দেখতে পাচ্ছি। এবং আমি যেটা বুঝতে পারছি যে তৃণমূলের সাথে তার নেতৃত্বের যে সংযোগ সেখানে আরো সুস্পষ্ট তাদের ইয়ে করা দরকার। কিন্তু শেষ কথা হচ্ছে যে এত কিছু পরেও আসলে জন খুব নানা পর্যায়ে এই রাজনীতি কোন পর্যায়ে গেছে এবং সুশাসনের ব্যাপক ঘাটতির জায়গায় ওই ক্ষোভগুলো কিন্তু ব্যাপকভাবে বাস্তব জগতে রয়ে গেছে, এবং বাড়তি একটা সংকট হচ্ছে এই যে ক্ষোভকে প্রতিনিধিত্ব করার সেই জায়গার যে শক্তিগুলো, রাজনৈতিক শক্তি আসতে থাকা দরকার, সেই শক্তির এক ধরনের অনুপস্থিতি অনুভব করছে সবাই, সেই জায়গায় আমরা বাংলাদেশ বর্তমানে দাঁড়িয়ে আছি।
আচ্ছা, আজকের এই বিষয়ে
ক্ষেত্রে সেলিম একটু অ্যাড করি, বিএনপি যেটা যেটা জেলুর ভাই বলেছেন, বিএনপির প্রক্রিয়াগত অস্বচ্ছতাটা যদি তারা কৌশল হিসেবে গ্রহণই করেন, হ্যাঁ, তাহলে তারা সকলে মিলে একটা সাংবাদিক সম্মেলন করে এই এই শপথ গ্রহণ করতে পারলেন না কেন? পাঁচজনের ক্ষেত্রে একজনকে আগে বহিষ্কার করা হলো, আর বাকি দুজন যারা গণফোরামের তাদের কথা আমি বাদই দিচ্ছি, কারণ যেহেতু আমরা বিএনপি নিয়ে কথা বলছি, এই অস্বচ্ছতাটা প্রক্রিয়াগত অস্বচ্ছতা আসলে বিএনপির সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করেছে।
তৃণমূলের কথা যে বলছিলেন, এটা তৃণমূলেও এই প্রশ্ন উঠেছে। আচ্ছা, এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায়, মানে আজকের এই আলোচনার জন্য আমরা দুজনকে একটু খুব সংক্ষেপে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রেসিডেন্ট ডক্টর সিদ্দিকুর রহমান এবং যুক্তরাষ্ট্র বিএনপির ভাইস প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, দুজনই আমাদের সঙ্গে আছেন। আমার মনে হয় ডক্টর সিদ্দিকুর রহমানকে আমি আগে প্রশ্ন করি। আপনি লাইনে আছেন ডক্টর সিদ্দিকুর রহমান?
আচ্ছা,
আপনি বোধ হয় ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর হোসেন জিল্লুর রহমানের বক্তব্যের কিছু অংশ শুনেছেন। আমরা আলোচনা করছি এই বিএনপির এমপিদের শপথ গ্রহণ এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের কোন সম্ভাবনা আছে কিনা এই নিয়ে। আপনি কি মনে করেন এই শপথ গ্রহণ এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি, একটু সংক্ষেপে যদি বলেন?
প্রথমে আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন নবীন কর্মীকে আপনারা আপনাদের এই বিশাল একটা আলোচনায় আমাকে রেখেছেন, সেজন্য আমি অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকে আমি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি এক কথা বলতে চাই যে কাজটি করেছেন বিএনপি সেটা সংবিধানকে তারা সম্মান দেখিয়েছেন, সংবিধানের দিকে তাকিয়ে তারা এই কেসটি করেছেন। এবং দ্বিতীয়ত যেজন্য করেছেন সেটা হলো মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের কাছে যে ওয়াদা দেওয়া ছিল সে ওয়াদা তারা পূরণ করেছে। সেদিক থেকে বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে, অনেক ভুল সিদ্ধান্তের মাঝ দিয়ে হলেও বর্তমান অবস্থাতে এটা একটা বিরাট অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।
আপনাকে অনেক ধন্যবাদ। গিয়াস আহমেদ, আপনি কি মনে করেন একই প্রশ্নে?
থ্যাংক ইউ। আমি যেটা মনে করি যে বাংলাদেশে তো এখন আসলে যে আইনি শাসন তো নেই, যেখানে একজন লোক সেখানে দেশ চালাচ্ছে। আপনি দেখেছেন যে নির্বাচনও আপনার আগে রাত্রে ভোট হয়ে গিয়েছে, তো বাংলাদেশের প্রধান বিচারপতিও আপনার দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সেখানে পাঁচজন এমপি এই কিছুদিন যাবৎ আপনার গোয়েন্দাদের নজরে ছিল, চাপ ছিল। তো এর মধ্যে আপনার যে ফাইনালি তো আমাদের সংসদ বর্জন, জনগণই বর্জন করেছে, জনগণই বলেছে। এখন দেখেন রিয়াকশনটা কি হচ্ছে, যে বিএনপিকে মানুষ দোষারোপ করছে যে এই এই রাতের আধারে নির্বাচনে গিয়ে সংসদে গিয়ে মানে বিএনপি বৈধতা দিচ্ছে। এটা আমার মনে হয় যেহেতু গোয়েন্দাদের চাপ, সরকারের যে অগণতান্ত্রিক চাপ, সেই কারণে আজকে মানুষ দিশেহারা। তো এই এই মধ্যে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে আমি মনে করবো, কৌশল, যেটা নাকি আপনারা বলছেন অনেকেই যে আলোচকরা বলছেন যে এখন কৌশল ছাড়া তো আর উপায় নেই। কারণ আপনি যেখানে যেখানে ন্যায় বিচার নেই, যেখানে আপনি গুম হচ্ছে এমপি এবং মন্ত্রীরাও, যেখানে আপনার প্রাক্তন মন্ত্রী বিএনপি এই ধরনের স্ট্যান্ডিং কমিটির মেম্বাররাও যেখানে ভয় পাচ্ছে, সেখানে আপনার কৌশল ছাড়া তো আর উপায় নেই। কারণ আন্দোলন করতে গিয়ে আপনি যদি যান রাস্তা নামেন, আপনি ডাইরেক্ট গুলি করে আপনার মানুষ মারছে, গুম করছে। সেখানে একটি আপনার যদি ফ্যাসিস্ট সরকার আছে তখন আপনার কৌশল অবলম্বন করতে হয়। আমার মনে হয় বিএনপি সেই সেদিকে যাচ্ছে, কৌশলটাই অবলম্বন করছে গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে।
জি, অসংখ্য ধন্যবাদ গিয়াস আহমেদ এবং ডক্টর সিদ্দিকুর রহমান আপনাদের দুজনকেই। ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনারা শুনলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি এবং যুক্তরাষ্ট্র বিএনপির ভাইস প্রেসিডেন্টের বক্তব্য। এখন আমার একটি প্রশ্ন, যেটি সেটি হলো যে এই পাঁচজনের বিএনপি এমপির শপথ গ্রহণ এবং আরও দুইজন ঐক্যফ্রন্টের গণফোরামের দুজন, এই সাতজন শপথ গ্রহণের মাধ্যমে ও তো বিরোধী দল হচ্ছে না, কারণ জাতীয় পার্টি 22টি আসন পেয়েছে, জাতীয় পার্টি অলরেডি বিরোধী দল। তো এই পাঁচজন এবং প্লাস দুজন, সাতজনে কি কতটা ভূমিকা রাখতে পারবে সংসদকে প্রাণবন্ত করতে? ডক্টর আলী রিয়াজ যদি আগে বলেন।
প্রাণবন্ত বলতে আপনি কি বোঝান, নির্ভর করে তারা কি কথা বলতে পারবেন সেটা স্পিকার যতদূর পর্যন্ত সময় সুযোগ দেবে ততটুকু বলতে পারবেন। আসলে ওই দল হিসেবে বিরোধী দল যদি আপনি বলেন, জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে আনুষ্ঠানিক সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে, সেটা তো গত সংসদেও ছিল। তাতে কি মৌলিক পার্থক্য হয় আমাকে একটু বোঝান, মানে আমি বুঝি না আর কি, সেই জন্য আমাকে বোঝান বললাম যে এখন তারা কি বক্তব্য দিচ্ছেন, সেই বক্তব্যগুলোর একটাই সুবিধা বিএনপি, আমার অনুমান যে বিএনপি বলতে চাচ্ছে যে তাতে করে সংসদের যেই বক্তব্য সেই বক্তব্যগুলো প্রচারিত হবে তাদের বক্তব্য। এখন তারা কতটুকু বলতে পারেন, কতটুকু বলতে সুযোগ পান, কতটুকু স্পিকার দেন, কি বক্তব্য রাখেন তার উপর বলতে, যদি আপনি মনে করেন যে যে গোটা সংসদ একটা মানে সেন্টার অফ হিসাবে ডিবেট হবে, হবে না। এই কাঠামোর মধ্যে এবং যে সংখ্যার বিবেচনায় যদি আপনি বলেন সাতজন লোক এমন কোন পরিস্থিতি তৈরি করতে পারবে না, এমন কোন বক্তব্য দিতে পারবে না যে গোটা সংসদের কার্যক্রমের মধ্যে আপনি এক ধরনের পরিবর্তন দেখতে পাবেন। কারণ হচ্ছে যে এইটা এসেনশিয়ালি ডিফ্যাক্টো ওয়ান পার্টি পার্লামেন্ট, এটাই হচ্ছে বাস্তবতা। এবং সেই বাস্তবতাটাই হচ্ছে যে রাজনীতির উপর যে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে একদলের, সেটাই আমরা দেখতে পাচ্ছি আর কি। এবং সেখানে প্রশাসন ব্যবস্থা ওই দলের মানে একটা অংশ হয়ে পড়েছে, যেটা 29 তারিখ রাত্রে আমরা দেখতে পেয়েছি, ডিসেম্বর মাসের 30 তারিখ দেখতে পেয়েছি। তো ফলে ওই প্রাণবন্ত শব্দটা সাংবাদিকদের ভাষায় বা লেখার জন্য আমরা ব্যবহার করব, কিন্তু আমি খুব খুব এটা নিয়ে খুব এক্সাইটেড না।
না, আমি প্রাণবন্ত বলতে উল্লেখ করতে চেয়েছি যে কোনো বিল পাশ করার কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া।
বাংলাদেশে বিরোধী দলের প্রস্তাবিত বিল কবে পাশ হয়েছে, প্রাইভেট মেম্বার্স বিল কয়টা পাশ হয়েছে আমাকে একটু বলেন। মানে ফলে এগুলি হঠাৎ করে আমরা মানে নাটকীয় কিছু আশা করব যে বিএনপি যাওয়ার কারণে বা সাতজন গিয়ে মানে গোটা গত প্রায় মানে 73 সালের পার্লামেন্ট থেকে শুরু করে গত 10টা পার্লামেন্ট, 11তম পার্লামেন্টের প্রথম অধিবেশনের পর হঠাৎ করে দ্বিতীয় বা তৃতীয় অধিবেশনে নাটকীয় পরিবর্তন ঘটবে, প্রত্যাশা করা ভালো কিন্তু বাস্তবতা তো বলে না।
আচ্ছা, আমাদের ফেসবুকে অনেক শ্রোতা প্রশ্ন করেছে, আমি ডক্টর হোসেন জিল্লুর রহমানের কাছে 2-3টি প্রশ্ন পড়ে ছেড়ে দিতে চাই। কামাল হোসেন নামে একজন লিখেছেন, রাজনীতিবিদদের নীতি বলে কিছু নেই, তাই বলারও কিছু নেই, দেশে নীতিবান রাজনৈতিক দল বা নেতার বড়ই অভাব। এই একটি মন্তব্য, আপনি কি মনে করেন এই মন্তব্যের প্রেক্ষিতে? রাশেদ ইয়াকুব হোসেন নামে একজন লিখেছেন, মনে হয় না বিএনপি বা জাতির জন্য ভালো সুফল বয়ে আনবে, কারণ সরকার অনর অবস্থা থেকে নড়ছে না। সেলিনা ইয়াসমিন, সেলিনা জি ও ডক্টর সিদ্দিকুর রহমান আবার উনি একটু কিছু বলতে চান, আমি তার তাকে একটু আমন্ত্রণ জানাচ্ছি আবার। জি ডক্টর সিদ্দিকুর রহমান।
হ্যালো।
জি জি বলুন।
জি, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে গিয়াস সাহেব যা বলেছেন সরকারের অনেক দোষ ত্রুটি তুলতেই পারেন, সে সমালোচনা তো হতেই পারে। আমি যে কথাটি বলবো সেটা হলো বিএনপির ভুল সিদ্ধান্তের জন্য, একটার পর একটা ভুল রাজনৈতিক ভুল সিদ্ধান্তের জন্য বাংলাদেশের জনগণ এবং সরকার সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে, চলছে। অর্থাৎ সবকিছু মিলেই দেশের জনগণের স্বার্থে কল্যাণে আমাদের সবাইকে কাজ করতে হবে, এটাই আমাদের উদ্দেশ্য হোক। চলুন আমরা 2021 সালের মধ্যে মধ্যমায় দেশ করি এবং 2041 সালের মধ্যে উন্নত দেশ করে আমরা সোনার বাংলা করি, এটাই হোক আমাদের সবারই
অগণতান্ত্রিক সংসদে একাত্তর হয়, এর বাইরে রয়েছে বিশাল জনগোষ্ঠী এবং গণতন্ত্রকামী মানুষ। আমি বিশ্বাস করি জনগণের ভোটাধিকারের মাধ্যমে নির্বাচিত জনবান্ধব সম্পৃক্ত গণতান্ত্রিক সরকার আসবেই, আজ নয়তো কাল। এই 3টি মন্তব্যে এবং ডক্টর সিদ্দিকুর রহমানের মন্তব্যের প্রেক্ষিতে আপনি কি বলবেন ডক্টর হোসেন জিল্লুর রহমান?
না, আই থিংক তৃণমূল থেকে 3 জন যারা মন্তব্য করেছেন সেটা মানে তাদের মনে হচ্ছে যে বাস্তবতাটা তারা সত্যিকার অর্থে গভীরভাবে অনুধাবন করেছেন। এখানে আপনি এই যে প্রাণবন্ত সংসদের কথা যেটা বলা হলো, আসলে প্রাণবন্ত সংসদের 5 জন আর 22 জন তো ইভেন সরকারি দলীয় এমপিদের মধ্যে প্রাণবন্ত আলোচনা কোথায় আমরা দেখছি? সরকারি এই 2 দিন আগেই তো ঋণ খেলাপিদের মাফ করে দেয়া হবে বলে ঘোষণা দিলেন অর্থমন্ত্রী সংসদে। অ্যাকচুয়ালি আমরা সড়ক পরিবহনের যে শৃঙ্খলা ফিরিয়ে আনার যে সমস্যাগুলো, তো এই একটার পর একটা বহু কিছু আছে। সংসদের প্রাণবন্ততার বিষয়টা শুধু তো বিরোধী দলের উপর নির্ভর করে না, এটা সরকারি দলীয় যারা আছেন তাদেরও আলোচনার মধ্যে সেই প্রাণবন্ত, এবং সেটারও একটা ব্যাপক অনুপস্থিতি আছে। সুতরাং এই আলোচনাটা আসলে এক অর্থে যিনি যুক্তরাজ্য থেকে বললেন, মানে ওই যে নিয়ন্ত্রণের জায়গাটা আরো জোরদার হয়েছে ওই ইঙ্গিতটাই ওখানে দেয়। কিন্তু আমি আরো যেটা বলবো যে মূলত এখন বিএনপির জন্য একটা অন্যতম বিএনপি দল এবং বিএনপি বলতে আমরা কিন্তু দুটো জিনিস এখানে বোঝা দরকার, একটা হচ্ছে যে নেতৃত্ব, আরেকটা হচ্ছে যে জনগোষ্ঠী বিএনপি কে সমর্থন করত বা বিএনপি যে ধরনের রাজনীতিকে চালু করতে চায় তাদেরকে সমর্থন করে। এই বিএনপি এই দুই জায়গায় আমাদের চিন্তা করা দরকার। রাজনৈতিক সক্ষমতার জায়গায় বিএনপির নেতৃত্বের একটা ব্যাপক ঘাটতি দেখা যাচ্ছে এবং সেখানে কৌশল শব্দটা অ্যাকচুয়ালি আমরা খুব খেলো করে দেখতে পারি। কৌশল একটা হচ্ছে যখনই তখন একটা একটা ব্যাখ্যা দিয়ে আমরা একটা এটাকে কৌশল বলতে পারি, আরেকটা কৌশল হচ্ছে রাজনৈতিক একজন চ্যালেঞ্জার হিসেবে আবির্ভূত হওয়ার জন্য একটা বিশ্বাসযোগ্য কর্মকাণ্ডের অবতারণা করা, সেখানে আমরা একটা ব্যাপক ঘাটতি দেখছি এবং সেটা শুধু বিএনপি নয় ঐক্যফ্রন্টেরও একই দুর্বলতা আমরা দেখতে পাই। সবশেষে যিনি যিনি নারী একজন কমেন্টেটর ছিলেন, আমার মনে হচ্ছে ওইখানে আমাদের ওইটাও একটা, আমি প্রথমেই সেটা বলেছিলাম
আজ নয় তো কাল দিন ফিরবে এরকম কথা বলেছিলেন,
আপনার জন এই যে একটা জন আকাঙ্ক্ষা আছে একটা নৈতিক এবং নৈতিক রাজনীতি সুশাসনের একটা জায়গা আইনের শাসনকে নিশ্চিত করা, এই জন আকাঙ্ক্ষাটা অ্যাকচুয়ালি এখনো পূরণ, যেই যেই ধরনের ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি আমরা দেখতে পাচ্ছি তার সাথে এই জন আকাঙ্ক্ষার একটা বিরাট গ্যাপ আরো গভীরতর হচ্ছে এবং সেই দ্বিদলীয় রাজনীতির বাস্তবতা কিন্তু উড়ে যায়নি, সেই জনভিত্তিটা রয়ে গেছে। যেটা সমস্যা হচ্ছে যে রাজনৈতিক সক্ষমতার জায়গায় ক্ষমতাসীন দল তার সক্ষমতা ব্যাপকভাবে দেখাতে পারছে, তার নিয়ন্ত্রণ ক্ষমতা আরো জোরদার করছে, বিরোধী দল হিসেবে বিএনপি তারা তাদের রাজনৈতিক সক্ষমতার জায়গাটা ঠিক দেখাতে পারছে না এবং আমি আমার মনে হচ্ছে যে তাদের নেতৃত্বের সংকটটা আরো গভীরতর হবে এই রাজনৈতিক কৌশল যদি বিশ্বাসযোগ্য একটা জায়গায় তারা নিয়ে যেতে না পারেন। তারপরেও আমি বলবো যে বাংলাদেশের এই যে আকাঙ্ক্ষার জায়গাটা, আমরা বাংলাদেশকে একটা সমৃদ্ধ এবং আইনের শাসন দ্বারা চালিত একটা সমাজ হিসেবে দেখতে চাই, এই আকাঙ্ক্ষার কথাটাই আমাদের সব শেষ বিচারে এই আকাঙ্ক্ষাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বাস্তবতা, সেটা তুলে ধরার দরকার এবং সকল রাজনৈতিক মহলকে ওইটাই অনুরোধ করব যে এই আকাঙ্ক্ষার প্রতি তাদের সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা দরকার শুধুমাত্র ক্ষমতার ধারণা থেকে নয়।
জি, আমাদের আর চার মিনিটের মতো সময় আছে, দুটো প্রশ্ন আমি করব, না শ্রোতারা করেছেন তার সঙ্গে আমি একটা প্রশ্ন যোগ করব। এক নম্বর হচ্ছে মোহাম্মদ জিয়াউদ্দিন আহমেদ নামে, আপনাদের দুজনের নাম উল্লেখ করেই প্রশ্ন করেছেন, আপনার কাছে জানতে চান। জিয়াউদ্দিন আহমেদ লিখেছেন, বিএনপি নিজের পায়ে কুড়াল মারছে এজন্য নেতৃত্বের অভাব সবচেয়ে বেশি দায়ী কিনা মন্তব্য চাই। আচ্ছা, আরেকজন লিখেছেন জেসমিন নামে, সবাই শপথ নিলেন কিন্তু ফখরুল সাহেব নিলেন না, এই না নেয়ার পেছনে আসল কারণ কি বলে মন্তব্য করেন ডক্টর আলী রিয়াজ এবং ডক্টর হোসেন জিল্লুর রহমান। আর তৃতীয় আরেকটি প্রশ্ন হচ্ছে যে বিএনপির কৌশল যে বলা হচ্ছে, এই কৌশলের মাধ্যমে কি বেগম খালেদা জিয়ার মুক্তি, নাকি তারেক রহমানকে বৈধতা দেয়া, নাকি মির্জা ফখরুলকে বিএনপি থেকে বিতাড়িত করা, এই তিনটা প্রশ্ন করেছেন। আপনারা দুজন কি মনে করেন? দুই মিনিট করে ডক্টর আলী রিয়াজ আগে।
মির্জা ফখরুল কেন শপথ গ্রহণ করেন নাই সেটার সবচেয়ে ভালো ব্যাখ্যা মির্জা ফখরুল সাহেব দিতে পারবেন। আমরা বাইরের থেকে তার বক্তব্যটুকু জানি যে কৌশল হিসেবে বলেছেন, মানব জমিন বলে যে দৈনিক পত্রিকা তাতে তিনি একটা সাক্ষাৎকারও দিয়েছেন, বলেছেন যে তিনি দলের পরিচালনা, দল সংগঠন করা এবং ব্যক্তিগতভাবে অসুস্থ ইত্যাদি তার একটা ব্যাখ্যা, তিনি ব্যক্তিগত ব্যাখ্যা দিয়েছেন এবং বলছেন যে তিনি তার বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপার্সনকে এই ব্যাপারে কনভিন্স করেছেন, সেটা তার ব্যাখ্যা আর কি। তো ফলে এর ব্যাখ্যার বাইরে আমরা এখন পর্যন্ত কোন তথ্য জানি না, শুধু একটা তথ্য মানে তথ্য হিসেবে আমরা জানি যে এই প্রথমবারের মতো নির্বাচিত হয়ে একজন লোক শপথ গ্রহণ করলেন না আর কি, এটাই হচ্ছে। এখন যদি কৌশলের যে কথা বলা হচ্ছে তার মধ্যে যদি এটা থাকে যে হ্যাঁ মির্জা ফখরুল বাইরে থাকার কারণে তারা অন্যরকম কোন একটা পরিকল্পনার মধ্যে আছেন, সেটা আমরা দেখব সামনে, তার আগে পর্যন্ত তো যতক্ষণ না তা ভিজিবল হবে। কিন্তু ক্লারিফিকেশনটা দরকার বলতে আমি বোঝাচ্ছি যেহেতু প্রক্রিয়াগত অস্বচ্ছতা তৈরি হয়েছে, যেহেতু বিএনপির সাংগঠনিক ভাবে এবং বিএনপি যেহেতু দাবি করে এবং যেটা জিল্লুর ভাই বারবার বলছেন সেটা হচ্ছে যে আসলে তো বিএনপি একটা বড় দল এবং দ্বিতলীয় ব্যবস্থার মধ্যে বিএনপি একটা বড় দল, যেটা জাতীয় ঐক্য ফ্রন্টের ক্ষেত্রেও এখন প্রশ্নটা উঠছে যে একটা ব্যাখ্যা জনগণ দাবি করে। এখন তাতে বিএনপি তার পায়ে কুড়াল মারলো কিনা সেটা আমরা বুঝতে পারবো যে যখন তারা এই ব্যাখ্যাটা যদি মানে অগ্রহণযোগ্য একটা ব্যাখ্যা তৈরি হয়, ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, কিংবা এমন পরিস্থিতি দেখা যায় যেগুলি আসলে মানে মানে অক্ষমের যুক্তি মাত্র, তখন আমরা বলবো যে হ্যাঁ তারা ক্ষতিগ্রস্ত করেছে নিজেদেরকে।
জি অসংখ্য ধন্যবাদ। এবার ডক্টর হোসেন জিল্লুর রহমান, একই প্রশ্ন এর সঙ্গে আমি আরেকটু যুক্ত করতে চাই যে জাতীয় ঐক্য ফ্রন্টের যে কয়েকজন নেতা ছিলেন, মাহমুদুর রহমান মান্না, তারপরে আসম আব্দুর রব, কাদের সিদ্দিকী, এরা যে ডক্টর কামাল হোসেন, তো এই যে ফ্রন্টের এই বিএনপি শপথ গ্রহণের মধ্য দিয়ে কোনো ক্ষতি হলো কিনা, ওই আগের প্রশ্নের সঙ্গে এটা যুক্ত করলো, আপনি যদি শেষ করেন।
ঠিক আছে, আমি যেটা বলছি, এক নম্বর ফখরুল ইসলাম আলমগীরের বিষয়টা, আমার যেটা মনে হয় যে উনি সম্ভবত উনার এই এই বিষয়ে শপথ গ্রহণ করাটা কৌশল হিসেবে যতই দেখা, উনি ব্যক্তিগত ভাবে আমার মনে হয় এটাতে এই এই যোগদানের বিষয়ে উনার হয়তো ব্যক্তিগত সমর্থন ছিল না, সেই জন্যই উনি এটাতে যাননি, এটার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা হচ্ছে যদিও, বাট তারপরে উনি নিজে হয়তো আরো ব্যাখ্যা দিতে পারবেন। তবে আমি যেটা বলছি যে এই যে আপনি ঐক্যফ্রন্টের কথা শেষে তুললেন, যে এই সময়ে যাওয়াতে যে সার্বিক যে বিএনপির এবং বিরোধী দলের সংকট তৈরি হয়েছে, যে শুধু এই জায়গায় যাওয়ার বিষয় নয়, তারা ইনফ্যাক্ট একটা এই যে গেল, গিয়ে এক ধরনের একটা বলা যায় যে পদক্ষেপ নিল, কিন্তু এর আগ পর্যন্ত এই যে নির্বাচনের আগে তারা ঐক্যফ্রন্ট করলো, নির্বাচন হয়ে গেল, সেটাতে তারা বললো এবং জনগণও দেখলো যে আসলে অত্যন্ত বিতর্কিত নির্বাচন একটা হলো, কিন্তু তারপরে তো তারা কিছুই করেনি, তারপরে তো তারা রীতিমতো বলা যায় যে অনুপস্থিত ফ্রম দি সিন, এটার মাধ্যমে তারা এক ধরনের একটা কিছু করলো, কিন্তু এটাও এমন কিছু নয়। আমি সার্বিকভাবে বলতে চাচ্ছি যে রাজনৈতিক সক্ষমতার জায়গায় বিএনপি বা বলি বা ঐক্যফ্রন্ট বলি, তারা কোনো বিশ্বাসযোগ্য কৌশলের বাস্তবতা তৈরি করতে পারছে না, এখানে একটা এইটাই হচ্ছে একটা সমস্যা। কিন্তু এর বিপরীত এটাও বলা দরকার যে বিশাল জনগোষ্ঠী রয়ে গেছে, বিশাল তাদের সমর্থক গোষ্ঠী বলি এবং সমর্থক গোষ্ঠীর বাইরেও একটা জনগোষ্ঠী রয়ে গেছে, যারা এই যে নৈতিক শাসনের যে একটা অনুপস্থিতি হয়ে যাচ্ছে, আইনের শাসনের দুর্বলতা গুলো হচ্ছে, নানা ক্ষেত্রে সুশাসনের প্রচন্ড ঘাটতি তৈরি হচ্ছে, এগুলো নিয়ে প্রচন্ড অসন্তোষ, ক্ষোভ ইত্যাদি রয়ে গেছে, এবং এটা শুধু ক্ষোভের বিষয় নয়, এই ক্ষোভগুলো যদি সমাধান করা না যায় তাহলে আমরা যেই লন্ডন থেকে একজন বললেন, যে আওয়ামী লীগের একজন বললেন, যে এই ধরনের সুষম এবং মধ্যমায়ের দেশের আমরা চিন্তা করছি সেগুলো অর্জন করাও কিন্তু কঠিন হয়ে পড়বে। এই উপলব্ধিটা সকল শুধু বিএনপি নয় আওয়ামী লীগেরও হওয়া দরকার।
আপনাদের দুজনকে, ডক্টর আলী রিয়াজ, ডক্টর হোসেন জিল্লুর রহমান, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমাদের অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে,
ধন্যবাদ।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।